বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 27 অক্টোবর, 12 কার্তিক এবং ফার্সি 5 অবন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টে 35 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরান ঐশী ধর্মের নির্দেশনা মেনে 4 দশক ধরে শরণার্থীদের সেবা দিয়ে যাচ্ছে বলে জাতিসংঘ কর্মকর্তার স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আফগান জনগণের দুর্দশার জন্য আমেরিকাকে সরাসরি দায়ী করল ইরান। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ইসলামাবাদের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আশা ব্যক্ত করলেন প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ যেকোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানালেন শেখ হাসিনা। এবং ভারতের ত্রিপুরা রাজ্যে গত 7 দিন ধরে মুসলমানদের দোকানপাট, বাড়িঘর ও মসজিদে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো হামলা চালাচ্ছে বলে অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আফগান জনগণের বর্তমান দুঃখ কষ্টের জন্য আমেরিকাকে সরাসরি দায়ী করেছে ইরান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করার লক্ষ্য নিয়ে রাজধানী তেহরানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেছেন ইরানি কর্মকর্তারা। সম্মেলনে ইরান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। এর মধ্যে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা অনলাইনে যুক্ত হন। সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, সম্মেলন থেকে আন্তর্জাতিক সমাজ, আঞ্চলিক দেশগুলো এবং আফগানিস্তানের জন্য অভিন্ন এবং ঐক্যবদ্ধ একটি বার্তা দেওয়া হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান জনগণ এবং প্রতিবেশীদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্ব প্রাথমিকভাবে কাবুলের অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তার দেশ কোনো সীমারেখা মেনে চলবে না। ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি গতকাল মঙ্গলবার তেহরানে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি নিজ দেশের এ অবস্থান তুলে ধরেন। তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে কুরেশি ইরান সফরে এসেছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধি দলের সফর বিনিময় অনুষ্ঠিত হলে দ্বিপক্ষীয় সহযোগিতাও শক্তিশালী হবে। সাক্ষাতে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন, এক্ষেত্রে গোটা বিশ্বকে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আফগানিস্তানের চলমান সংকটের মূল সমাধান হচ্ছে দেশটির সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন। এজন্য তেহরান তালেবান সহ আফগানিস্তানের সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। সরকার প্রধান বলেন, অপারেশন কোভিড শিল্ড এর মাধ্যমে সেনা সদস্যরা করোনা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ যে কোনো জাতীয় প্রয়োজনে এই বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুজিব রেজিমেন্ট ও রওশনারা রেজিমেন্টের নিকটে নতুন পতাকা হস্তান্তর এবং সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। আজ বুধবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ শিকারে সদা প্রস্তুত থাকবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলা সহ আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখযোগ্য অবদান রাখছে। সরকার প্রধান বলেন, অপারেশন কোভিড শিল্ডের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যগণ করোনা প্রতিরোধ কল্পে অগ্রণী ভূমিকা পালন করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনার পরিকল্পনা করা হয়েছে গণভবন থেকে। সারাদেশে হামলার ঘটনায় সংশ্লিষ্ট থাকায় আটক হয়েছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। সত্য প্রকাশ হয়ে যাওয়ায় এখন পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আজ দক্ষিণ কেরানীগঞ্জে উপজেলা বিএনপি আয়োজিত এক মানববন্ধনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এসব অভিযোগ করেন। তিনি আরো বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যারা এই পূজা মণ্ডপে আক্রমণের নেতৃত্ব দিয়েছে তারা সরকারি দলের লোকজন। ভারতের বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে গত 7 দিন ধরে মুসলমানদের দোকানপাট, বাড়িঘর ও মসজিদে হামলা চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে তীব্র আতঙ্ক ও ভীতি সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিজেপি শাসিত ত্রিপুরায় গত 7 দিন ধরে দোকানপাট, বাড়িঘর ও মসজিদে হামলা চালাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের হুঙ্কার সমাবেশে জড়িত দুষ্কৃতীরা মুসলিম সম্প্রদায়ের লোকজনের দোকান ও বাড়িঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে তীব্র আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে। হিন্দুত্ববাদীদের হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। গণমাধ্যমে প্রকাশ মুসলিমদের উপর ক্রমাগত একতরফা হামলার ব্যাপারে পুলিশ এখনও কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি। এসব হামলায় পুলিশের নীরব দর্শক হয়ে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 7 দিনে রাজ্যের 5টি জেলায় 12টি মসজিদ ভাঙচুর, মসজিদ ক্ষতিগ্রস্ত এবং অনেক মসজিদে ধর্মীয় কিতাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দি গণমাধ্যম ইন্ডিয়া টুমরো যখন পানিসাগরের বিজেপি বিধায়ক বিনয় ভূষণ দাসের সাথে ওই ঘটনা এবং অগ্নিসংযোগের বিষয়ে কথা বলে, তখন তিনি ঘটনাটি স্বীকার করে নেন। পানিসাগরের বিজেপি বিধায়ক বিনয় ভূষণ দাস ইন্ডিয়া টুমরোকে বলেন, ঘটনাটি জানার সাথে সাথে আমি পুলিশকে বিষয়টি আমলে নিতে বলেছি এবং বিজেপি কর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার নির্দেশ দিয়েছি। তিনি বলেন, যা ঘটছে তা ঠিক নয়, আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি, এটা কারো সঙ্গে হওয়া উচিত নয়। ওই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে অভিযোগ ওঠা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক বিনয় ভূষণ দাস বলেন, বিশ্ব হিন্দু পরিষদের র্যালি হয়েছে কিন্তু এই ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়ে আমি জানি না। স্থানীয় বাসিন্দারা ইন্ডিয়া টুমরোকে বলেছেন, মুসলিম সম্প্রদায়ের সদস্যদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ইরানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের সঙ্গে বর্তমানে অত্যন্ত ভালো সম্পর্ক বিরাজ করছে এবং দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় ইসলামাবাদ। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেন তেহরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। এরপরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করা হয়। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোরেশি আঞ্চলিক ইস্যুতে, বিশেষ করে কাশ্মীরের মুসলমানদের বিষয়ে তেহরানের অবস্থানের প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির বিজ্ঞচিত দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। তিনি আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা এবং মত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। চীনের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে সমঝোতায় পৌঁছেছে আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির এক বৈঠকে এ সমঝোতা হয়। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এ খবর জানিয়ে বলেছেন, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে এবং তা ঠিক করা হয়েছে। তিনি আরো বলেন, চীনে আফগান ব্যবসায়ীদের সহজে বাণিজ্য করার সুযোগ দেয়া, আফগানিস্তান থেকে চীনে ওষুধের কাঁচামাল রপ্তানি এবং চীনে আফগান ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। ফিলিস্তিনের গাজা সীমান্তে সামরিক মহড়া চালাবে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। এক বিবৃতিতে ইহুদিবাদী বাহিনী বলেছে, নতুন কোন সংঘাতের প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, এই মহড়া চলাকালে গাজা সীমান্তে সেনা সমাবেশ ঘটবে, সামরিক যান চলাচল বাড়বে, বিস্ফোরণের শব্দ শোনা যাবে এবং কয়েকটি পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হবে। এই মহড়াকে নিয়মিত মহড়া হিসেবে তুলে ধরে ইসরায়েল বলেছে, সেনাবাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবেই তা চালানো হচ্ছে। তবে পর্যবেক্ষকরা গাজা সীমান্তে এ ধরনের মহড়াকে উস্কানিমূলক ও বিদ্বেষী তৎপরতা হিসেবে মনে করছেন। তাদের মতে, এর মাধ্যমে গাজাবাসীর মনে ভয় ধরিয়ে দিতে চায় দখলদারেরা। তবে এমন অপকৌশলের কারণে প্রতিরোধ সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে না। মিয়ানমারের ক্ষমতাচ্যুত সাবেক সরকারের কার্যত প্রধান অং সাং সুচি তার বিরুদ্ধে আনা বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম তিনি আদালতে হাজির হয়ে কোনো শুনানিতে অংশ নিলেন। সুচি রাজধানী নেইপেই তাওয়ের একটি বিশেষ আদালতের শুনানিতে অংশ নেন। গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর অং সাং সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দুটি বিবৃতি দিয়েছিল। তাতে দলটি সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে জান্তা সরকারকে সহযোগিতা না করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছিল। আদালতে সুচি যে বক্তব্য দিয়েছেন তার বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি, কারণ গণমাধ্যমের সঙ্গে কথা বলার ব্যাপারে সামরিক সরকারের পক্ষ থেকে তার উপর নিষেধাজ্ঞা রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের সংকট সমাধানের জন্য এ অঞ্চলের প্রতিবেশী সব দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। এর অংশ হিসেবে আজ তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী ইরান গত চার দশকের বেশি সময় ধরে আফগান শরণার্থীদেরকে সমর্থন দিয়ে আসছে। এমনকি ইরানি নাগরিকদের মতোই কোনো বৈষম্য ছাড়াই তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সংকট কবলিত প্রতিবেশী এই দেশটিতে মানবিক সহায়তার বিষয়ে ইরান কখনোই কুণ্ঠাবোধ করেনি। গত ২০ বছর ধরে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের ফলে সেদেশে একদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যেমন বিপর্যয় ঘটেছে, তেমনি মার্কিন সমর্থনপুষ্ট উগ্র দায়েশ বা আইএস সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরও বিস্তার ঘটেছে। আফগানিস্তানে সহিংসতা ও নিরাপত্তাহীনতা বাড়তে থাকায় লাখ লাখ মানুষ সেদেশের ভেতরে ও বাইরে শরণার্থী জীবনযাপন করছে। এছাড়া মার্কিন আগ্রাসনে আফগানিস্তানের বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আফগানিস্তানের এই দুর্দিনে ইরান লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এছাড়া ওই দেশটির অর্থনৈতিক সংকট নিরসন এবং বাণিজ্য সুবিধার জন্য ইরান তার চবাহার সমুদ্র বন্দর খুলে দিয়েছে, যাতে আফগান জনগণের দুঃখ দুর্দশা কিছুটা হলেও লাঘব হয়। প্রকৃতপক্ষে তেহরান আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তাকে ইরানের শান্তি ও নিরাপত্তা বলে মনে করে। এই কারণে আফগানিস্তানের সব দল ও গোষ্ঠীর মধ্যে সংলাপ প্রক্রিয়ার প্রতি ইরানের সমর্থন রয়েছে এবং আফগান সংকট সমাধানের জন্য এই অঞ্চলের প্রতিবেশী সব দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। প্রকৃতপক্ষে শরণার্থীদের সহযোগিতায় এগিয়ে আসা এমন একটি বিষয় যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণ খুবই জরুরি। তাই আফগান শরণার্থীদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করবে বলে সকলের প্রত্যাশা, যাতে আর বেশি আফগান শরণার্থী সমস্যা তৈরি না হয়। ইরানের শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের প্রতিনিধি সিভঙ্কা দানাপালা বলেছেন, ইরান ঐশী ধর্মের নির্দেশনা মেনে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে উঠে শরণার্থীদেরকে বাড়তি সেবা দিয়ে যাচ্ছে। ইরান মনে করে কেবল তখনই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হবে যদি ওই দেশটির সর্বস্তরের জনগণ, রাজনৈতিক দল ও সংগঠন ঐক্যবদ্ধ হয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আগামী নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের আগামী নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেছেন, গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিত করতে ভোট স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাব জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি। আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে এবং যাওয়ার পরে, পদত্যাগ করে চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দ্যাটস অল, ফাইনাল।
ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে। তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে, ছকাচ্ছে, নীলনকশা করছে। এই সাম্প্রদায়িক অপশক্তির নির্বাচযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ডিকাপ আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল অংশ নেবে বলে যুক্তরাজ্য আশা প্রকাশ করছে। সংবিধানের নিয়ম মেনে বাংলাদেশ নির্বাচন করবে, আমরা কেবল বন্ধু হিসেবে পাশে থাকতে পারি। বন্ধু হিসেবে আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারকে অভিযুক্ত করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে পর্যুদস্ত করার অপকৌশল হিসাবে নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দেয়া হচ্ছে। তিনি বলেছেন, মন্দির ভাঙ্গাসহ প্রতিটি ঘটনায় সরকারি দল জড়িত। রংপুরসহ বিভিন্ন জায়গায় সহিংসতায় ছাত্রলীগসহ ক্ষমতাসীনরা জড়িত, তারা স্বীকারোক্তিও দিয়েছে। অথচ যে কোনো ঘটনায় বিএনপির বিরুদ্ধে মামলা হয়, প্রকৃত দোষী যাতে শাস্তি না পায় তার জন্য এক মামলায় অজ্ঞাতনামা হাজার জনকে আসামি করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সেই প্রত্যাশা জানিয়ে স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। থাইরয়েড স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদের অনুরোধে তিনটি পর্ব এর আগে প্রচারিত হয়েছে, আজ চতুর্থ ও শেষ পর্বের আলোচনা হবে। এ বিষয়ে যথারীতি আজও কথা বলবেন তেহরানে গবেষণারত বাংলাদেশের চিকিৎসক, পুষ্টিবিদ ও ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট, তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসে পিএইচডি গবেষক ডাক্তার হেদায়তুল্লাহ সাজু। জনাব ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, থাইরয়েড নিয়ে গত তিনটি পর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি, আমাদের শ্রোতা বন্ধুরা ওইসব আলোচনায় খুবই উপকৃত হয়েছেন, চিঠি লিখে প্রশংসা করেছেন। তো থাইরয়েড নিয়ে আলোচনার আজ শেষ পর্বের শুরুতে আপনার কাছে জানতে চাইব, দেখা যায় অনেকে থাইরয়েড সমস্যায় ভুগছেন অথচ চিকিৎসকের কাছে যান না। শুধু থাইরয়েড কেন বলছি, সাধারণ মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তের মানুষেরা অনেক রোগেই ডাক্তারের কাছে যান না, আর এই না যাওয়ার পেছনে অর্থনৈতিক সংকট এবং ভীতিসহ নানা রকমের সংকট আছে। যদি কেউ ডাক্তারের কাছে না গিয়ে পরীক্ষা করতে চায়, অর্থাৎ ঘরে বসে কি থাইরয়েড হয়েছে এটা জানা কিংবা বোঝা সম্ভব?
সুন্দর একটা বিষয় জানতে চেয়েছেন, আমি চেষ্টা করব এই ব্যাপারে কিছু বলার জন্য। তবে আমি প্রথম তিনটা বিষয়, নাম্বার ওয়ান হচ্ছে লক্ষণগুলো খেয়াল করতে হবে যে কি কি লক্ষণ হলে থাইরয়েডের সমস্যা দেখা যায়, আর নাম্বার টু, আয়না নিয়ে সামনে আপনি এক গ্লাস পানি খেয়ে বুঝতে পারবেন, আর তৃতীয়ত আপনার তাপমাত্রা কম বেশি মাধ্যমে ঘরে বসে নির্ণয় করতে পারবেন যে আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা। রোগটা ঘরে থেকেই যেহেতু বুঝতে পারলেন, তখন আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
জি ডাক্তার সাজু, আপনি সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দিলেন। তো থাইরয়েড নিয়ে একটা পরিসংখ্যানগত বিষয় এবারে জানতে চাইছি, বাংলাদেশ, ভারত কিংবা ওই অঞ্চলে কি পরিমাণ মানুষ থাইরয়েডে ভুগছেন সে বিষয়ে কি কোনো তথ্য আপনার জানা আছে? থাকলে সে সম্পর্কে আপনি কিছু বলুন।
আসলে গবেষণা তো ব্যাপক দেশে বিদেশে হচ্ছে, তবে লেটেস্ট গবেষণাটা আমার দেখা সুযোগ হয়নি বা সময় হয়নি। তবে আমি কিছু ডাটা আপনাকে দিতে পারি, যেমন 2006 সালের দিকে বাংলাদেশে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা পাওয়া যায়। বাংলাদেশে প্রায় সকল জনসংখ্যার 15% এই থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন, প্রায় 2,40,00,000 বেশি লোক। তাছাড়া প্রায় 39% এর অধিক আয়োডিন জনিত সমস্যায় ভুগছে বাংলাদেশের মানুষ, এবং 10.5% আইডিজি বা আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টারে রোগে ভুগছে। এর মধ্যে আবার আরেকটা ডাটা আছে যে প্রায় 26% শিশু, যারা স্কুল গোয়িং শিশু, তাদের মধ্যে এই যে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার দেখা যায়। আরেকটা বিষয় জানলে আপনি আশ্চর্য হবেন যে প্রায় 0.5% অর্থাৎ প্রতি 2300 নবজাতক শিশুর মধ্যে একজন শিশু বিকলাঙ্গ হয়ে এই পৃথিবীর মুখ দেখছে। যেমন এটা প্রায় 40-50 লক্ষেরও বেশি শিশু বাংলাদেশে থাইরয়েড সমস্যাজনিত, হরমোন সমস্যাজনিত বিকলাঙ্গ হয়ে এই পৃথিবীর মুখ দেখছে। আর তাছাড়া সারা বিশ্বে প্রায় 30 কোটির বেশি মানুষ এ রোগে আক্রান্ত, এর মধ্যে নারীর সংখ্যাই বেশি। আর একটা কথা বলতে পারি যে যত ক্যান্সার রোগ জানেন, এই থাইরয়েড হরমোন জনিত ক্যান্সার রোগের রোগীর পার্সেন্টেজ হচ্ছে 2% এবং এর কারণে মৃত্যু হচ্ছে। তবে যদি প্রাথমিকভাবে জানা যায়, এই থাইরয়েড হরমোন জনিত যে ক্যান্সার রোগীদের ট্রিটমেন্ট করে সুস্থ করা সম্ভব।
শ্রোতা বন্ধুরা, থাইরয়েড নিয়ে আলোচনার চতুর্থ ও শেষ পর্ব শুনছেন, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
বিরতির পর আবারও স্বাগত ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু আপনাকে। থাইরয়েড সমস্যায় ভুগছেন, সে নারী হোক, পুরুষ হোক কিংবা শিশু, যেই হোক না কেন, আপনি সেখানে পুষ্টিবিদের কথাটাও বললেন, আর পুষ্টির কথা এলে সেখানে খাবার দাবারের বিষয়টি চলে আসে। তো থাইরয়েড সমস্যায় যারা ভুগছেন তাদের খাবার দাবারের কোনো নিয়মকানুন আছে কিনা, বা কোন খাবার খাওয়া যাবে, কোন খাবার খাওয়া যাবে না, এরকম কোনো তালিকা কি আছে?
জি অবশ্যই, আপনি আরো একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করেছেন, খাবার দাবারের কোনো তালিকা। আসলে এই থাইরয়েড হরমোন জনিত সমস্যার রোগী ভিতরে আসলে ডায়েট প্ল্যানটা ভিন্ন ভিন্ন হয়, তবে আমি কিছু খাদ্যের ব্যাপারে বলতে পারি যেগুলো আসলে খাওয়া যাবে না এবং যেগুলো খাওয়া উচিত। সে ব্যাপারে বলতে গেলে আমি বলতে পারি, প্রথম বলি কোন কোন খাবার গুলো খাওয়া উচিত না। এক নাম্বার, যে কোনো রোগের জন্য সয়াবিন তেলটা একদম অ্যাভয়েড করা উচিত। মনে করি যে সয়াবিন তেল যতটা সম্ভব পরিহার করা উচিত, এবং অলিভ অয়েল বা সরিষার তেল, বিশেষ করে নারিকেলের তেল খাওয়ার অভ্যাস করতে পারলে এটা কিন্তু অনেক ভালো। তাছাড়া ক্যাবেজ জাতীয় সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, ব্রোকলি এবং ছোলা, মূলা, এগুলো অবশ্যই পরিহার করতে হবে, এবং স্মোকিং করা যাবে না, টোবাকো বা অ্যালকোহল এগুলো অবশ্যই পরিহার করতে হবে। তাছাড়া সাইকিয়াট্রিক ড্রাগ অর্থাৎ এই মানসিক সমস্যা জনিত কিছু ড্রাগ আছে যেগুলো খেলেও এই আয়োডিনের সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রেও অবশ্যই পরীক্ষা করতে হবে ওষুধ খাবার পাশাপাশি এবং নিয়ন্ত্রণে আনতে হবে। আর যে যে খাবারগুলোতে আয়োডিন সমৃদ্ধ খাবার, যেমন দুধ, ডিম, রেড মিট, কড লিভার অয়েল, সামুদ্রিক মাছ বা ফোর্টিফাইড করে যেমন লবণের ভিতরে আয়োডিন সমৃদ্ধ লবণ, রুটি ইত্যাদি খাওয়া যেতে পারে। আর একটি ভালো সবজি যেটা আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবল, টমেটো। টমেটোর খোসাতেই কিন্তু আয়োডিনের পরিমাণটা বেশি, খোসা সহ টমেটোটা খাওয়ার অভ্যাস করতে হবে। টমেটো খুবই উপকারী, পানি খেতে হবে। আর যে কোনো ধরনের কোরআনেও আছে সামুদ্রিক অর্থাৎ পানির নিচের সব ধরনের খাবার মানুষের জন্য হালাল, তো সামুদ্রিক খাবার, সামুদ্রিক শৈবাল বা সিউইড, সামুদ্রিক মাছ, সব ধরনের সামুদ্রিক খাদ্য যদি খাওয়া যায় তাহলে হরমোন জনিত সমস্যা বা থাইরয়েড জনিত সমস্যা থেকে দূরে থাকা যাবে।
ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু, থাইরয়েড নিয়ে চার পর্বে আপনি চমৎকার আলোচনা করেছেন। তো সব শেষে আপনার কাছে জানতে চাইব, থাইরয়েড হরমোন সম্পর্কে বিশেষ কিছু বলবেন কি রেডিও তেহরানের
শ্রোতাদের উদ্দেশ্যে?
জি, আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। জন্মের পরপরই শিশুর পরীক্ষা করা উচিত, শিশু যখন বাড়ন্ত অবস্থা থাকবে তখনও পরীক্ষা করা উচিত, প্রেগনেন্ট মহিলাদের অবশ্যই পরীক্ষা করা উচিত, 60 ইয়ার্স ওল্ড মানে 60 বছরের বেশি মানুষেরও পরীক্ষা করা উচিত। আমি বলবো যে সয়াবিন তেল পরিহার করা উচিত, নারিকেল অলিভ অয়েল এগুলো এবং সরিষার তেল এগুলো খাওয়ার অভ্যাস করা যেতে পারে। লক্ষণগুলো পরিলক্ষিত হলে অবশ্যই একজন থাইরয়েড বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্ট এবং একজন পুষ্টিবিদ এর শরণাপন্ন হওয়া উচিত। এবং সর্বোপরি সচেতন ভাবে আমাদের যদি জীবনযাপন করি, যেমন একটু সূর্য আলোক যদি শরীরে লাগাই, ভিটামিন ডি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আশা করি আমরা সুস্থ থাকব। অবশ্যই আমরা আমাদের এই সমস্যাগুলো খুব সচেতন ভাবে লক্ষ্য করব, কারণ থাইরয়েড হরমোন হচ্ছে যে একদম সর্বোচ্চ মানের হরমোন, বডির সমস্ত হরমোনের মধ্যে এই হচ্ছে নেতা, এই নেতাকে ঠিক রাখতে হবে।
তো অশেষ ধন্যবাদ ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু আপনাকে থাইরয়েড নিয়ে চার পর্বের আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, থাইরয়েড নিয়ে আলোচনা নিশ্চয়ই আপনাদের উপকারে এসেছে। চারটি পর্বের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে বলে রাখছি, থাইরয়েড গ্রন্থি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোটা শরীরকে নিয়ন্ত্রণ করে এই গ্রন্থি, ফলে থাইরয়েডকে কেউ হেলাফেলা করবেন না। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, করোনার বিষয়ে সতর্ক থাকবেন, পরিমিত পুষ্টিকর খাবার ফলমূল খাবেন এবং বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন, একই সাথে ব্যায়াম করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 27 অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মানব জমিন, বাংলাদেশে আগামী নির্বাচনে সব দলই অংশ নেবে বললেন ব্রিটিশ হাইকমিশনার ইত্তেফাক। আগামী বছরের SSC ফেব্রুয়ারির শুরুতে হচ্ছে না বললেন শিক্ষামন্ত্রী। প্রথম আলো, ফের মামলা ও গ্রেপ্তারের জালে বিএনপি, যুগান্তর। ইকবাল মন্দিরে কোরআন রেখেছে, এটা বিশ্বাসযোগ্য নয়, ফকরুল, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, আমেরিকায় 6 মাসের মধ্যে হামলা চালাতে পারে আফগান IS, সতর্ক করল পেন্টাগন। আনন্দবাজার পত্রিকা, ফের উইকেট পতন বিজেপির, তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজকাল, চলুন সমস্যা মিটিয়ে নেই, বিহারের জোট বাঁচাতে লালুকে ফোন সোনিয়ার। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোনো জাতীয় প্রয়োজনে এই বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে।
ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চার্টারটন ডিকসন আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তিনি বলেন, গণতন্ত্রের মসৃণ পথ চলা নিশ্চিত করতে ভোট স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে। নির্বাচনে বন্ধু হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। তিনি আরও বলেন, নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের সংবিধানে আছে। সংবিধানের নিয়ম মেনে বাংলাদেশ নির্বাচন করবে। বিদেশি কেউ ব্যাপারে কিছু বলতে পারবে না। আমরা কেবল বন্ধু হিসেবে পাশে থাকতে পারি। বন্ধু হিসেবে আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক।
বিএনপি নির্বাচন নিয়ে চিন্তাই করছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবজমিনের এই সংক্রান্ত খবরে লেখা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলা ও উপাসনালয়ে আক্রমণের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাদের অভিযুক্ত করার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না, আমরা আগে চাই সরকারের পতন। বর্তমান সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর নির্বাচন গঠিত হবে এবং এরপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। দ্যাটস অল ফাইনাল। ফখরুল আরও বলেন, দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে সারাদেশে যে কিছু সহিংস ঘটনা ঘটেছে, অনেকগুলো পূজা মণ্ডপ ভাঙচুর করা হয়েছে, পুলিশ গুলি করেছে, কয়েকজন মারা গেছেন। এই ঘটনাগুলোর ফলে বরাবর যেভাবে সরকার বেআইনি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে নীল নকশার মাধ্যমে প্রতিপক্ষ বিরোধী দলকে ঘায়েল করতে চায়। তিনি বলেন, কুমিল্লায় পাগল ইকবাল বলে একজনকে সাজিয়েছে, বলা হচ্ছে সে নাকি কোরআন শরীফ নিয়ে মণ্ডপে রেখেছে, যেগুলো কোনো মতে বিশ্বাসযোগ্য নয়।
আগামী বছরের এসএসসি ফেব্রুয়ারি শুরুতে হচ্ছে না বললেন শিক্ষামন্ত্রী। প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ ফেব্রুয়ারি শুরুতে হচ্ছে না, আরেকটু সময় দিয়ে এই পরীক্ষা শুরু করা হবে। অর্থনৈতিক খবরে প্রথম আলো লিখেছে, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ডলারের দাম তো আমরা নির্দিষ্ট করে রাখিনি, এটা নির্দিষ্ট নয়, এটা চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে। অর্থমন্ত্রী আরও বলেন, আইএমএফ পরামর্শ দিতে পারে, কারণ তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, কিন্তু তারা আমাদের সিদ্ধান্ত নিতে বলতে পারে না।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আমেরিকায় ছমাসের মধ্যে হামলা চালাতে পারে আফগান আইএস, সতর্ক করল পেন্টাগন। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আফগানিস্তান নিয়ে আমেরিকার মাথা ব্যথা কমার লক্ষণ নেই। সেদেশের কংগ্রেসকে সতর্ক করে পেন্টাগনের হুঁশিয়ারি, আগামী ছমাসের মধ্যে আমেরিকায় বড়সড় হামলা করতে সক্ষম হয়ে উঠেছে আফগানিস্তানের আইএস। 2001 সালের 11 সেপ্টেম্বর জোড়া বিমান হানায় কেঁপে উঠেছিল আমেরিকা। হামলার মূল হোতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছেন আফগানিস্তানের তালেবান নেতৃত্ব। এই অভিযোগে আফগানিস্তানে হামলা চালায় আমেরিকা। তারপর কেটে গিয়েছে 2 দশকের বেশি সময়। লক্ষ লক্ষ কোটি ডলার খরচ করে বহু প্রাণের বিনিময়ে আফগানিস্তানে আমেরিকার জঙ্গি দমন অভিযান চলেছে। শেষ পর্যন্ত 2021 সালের আগস্ট মাসে পাকাপাকিভাবে আফগানিস্তানের মাটি ছাড়ে আমেরিকা। কিন্তু যে উদ্দেশ্যে আফগানিস্তানে এত বিপুল সময় ও অর্থ খরচ করল জো বাইডেনের দেশ, তা পূরণ হয়েছে কি? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই আফগান আইএস হামলা করতে পারে এমন খবরে তোলপাড় ওয়াশিংটন।
ফের উইকেট পতন বিজেপির। তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, 77 থেকে কমে 70, সব জল্পনা কল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গত 1 অক্টোবর বিজেপি ত্যাগ করেছিলেন তিনি। তার আগে দীর্ঘদিন ধরে বেসুরো ছিলেন, একের পর এক দলবিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। অবশেষে আজ তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জির উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। যোগ দিয়েই এদিন কৃষ্ণ কল্যাণী বলেন, বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই, পরিবেশ নেই, ওখানে শুধু ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রের হাতিয়ার দিয়ে রাজনৈতিক যুদ্ধে জেতা যায় না, জিততে গেলে উন্নয়ন দরকার, মানুষকে পরিষেবা দিতে হবে, সেটা মা মাটি মানুষের সরকার নেত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, রাজ্য নেতারা চাইছেন না, কিন্তু লালু প্রসাদ যাদবের দল আরজেডির সঙ্গে জোট বাঁচাতে এক প্রকার মরিয়া কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নিজে ফোন করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে, প্রস্তাব দিলেন যা যা সমস্যা সব মিটিয়ে ফেলে এবার একসঙ্গে পথ চলা যাক। আরজেডি এবং কংগ্রেসের বিবাদের মূল কারণ কুশেশ্বর স্থানের উপনির্বাচন। ওই কেন্দ্রে জোটের সূত্র অনুযায়ী কংগ্রেসের লড়াই করার কথা, কিন্তু এবারে আরজেডি ওই কেন্দ্রে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সূরা মুহাম্মাদের ১৭ নম্বর পর্যন্ত আয়াতে নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার ১৮ থেকে ২০ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সূরার ১৮ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فَهَلْ يَنظُرُونَ إِلَّا السَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةً فَقَدْ جَاءَ أَشْرَاطُهَا فَأَنَّى لَهُمْ إِذَا جَاءَتْهُمْ ذِكْرَاهُمْ।
সুতরাং তারা কি শুধু এজন্য অপেক্ষা করছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক আকস্মিকভাবে? অথচ কিয়ামতের লক্ষণ সমূহ তো এরই মধ্যে এসেই পড়েছে। অতঃপর যখন কিয়ামত এসে পড়বে তখন উপদেশ গ্রহণে তাদের কি লাভ হবে? গত আসরে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছিল যারা দম্ভ এবং ঠাট্টা ও অবজ্ঞা ভরে আল্লাহর নবীদের সঙ্গে কথা বলত। এরপর এই আয়াতে পরকাল অস্বীকারী কাফিরদের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, যতক্ষণ নিজের চোখে কিয়ামত না দেখব ততক্ষণ তাতে বিশ্বাস স্থাপন করব না। অথচ কিয়ামত সংঘটিত হওয়ার দলিল প্রমাণ তাদের চোখের সামনেই বিদ্যমান। তারা যদি সত্য গ্রহণ করতে প্রস্তুত থাকত তাহলে কিয়ামত চোখে না দেখেই তারা এসব দলিল প্রমাণ উপলব্ধি করে তার প্রতি ঈমান আনত। তারা যদি এখন ঈমান না আনে তাহলে কিয়ামত চোখে দেখার পর তাতে ঈমান আনলে সে ঈমানে তাদের কোনো লাভ হবে না।
এই আয়াতের দুটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, জিদ ও একগুয়েমির কারণে কাফিরা তওবা করা ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনের সুযোগ হাতছাড়া করে। তারা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সময় ও সুযোগকে পায়ে ঠেলে নিজেদের জন্য বিপর্যয় ডেকে আনে। দুই, কিয়ামত সংগঠিত হওয়ার প্রচুর বুদ্ধিবৃত্তিক দলিল আমাদের চোখের সামনে বিদ্যমান। এগুলো উপলব্ধি করার জন্য উদ্ধত বাদ দিয়ে বিনয়ী অন্তরের অধিকারী হতে হবে।
এবারে সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَاللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ
জেনে রাখুন যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আর ক্ষমা প্রার্থনা করুন আপনার ও মুমিন নরনারীদের ত্রুটির জন্য, আর আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন।
কাফিরদের গোয়ার্তুমি ও জেদের বিপরীতে এই আয়াতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আপনি আপনার পথে অটল ও অবিচল থাকুন এবং জেনে রাখুন এক আল্লাহর ইচ্ছা শক্তি ছাড়া এই বিশ্ব জগতের উপর অন্য কোনো শক্তির কার্যকারিতা নেই। আল্লাহকে কেউ অক্ষম করে দেওয়ার ক্ষমতা রাখে না, কাজেই সর্বাবস্থায় তাঁর কাছে আশ্রয় গ্রহণ করুন এবং তার উপর ভরসা করুন। শত্রুদের সংখ্যাধিক্য যেন আপনাকে সন্ত্রস্ত না করে। আয়াতের পরবর্তী অংশে ইমানদারদের উদ্দেশ্যে করে বলা হচ্ছে, তারা যেন তাকুয়া বা খোদাফিরুতা অবলম্বন করে এবং যখনই কোনো গুনাহ বা ভুল করে ফেলে তখনই যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং মুমিন বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, অর্থাৎ তওবা ইস্তেগফার করতেন। নবী রাসূলগণ সব ধরনের গুনাহ থেকে পবিত্র। এখানে রাসূলকে ইস্তেগফার করার যে আহ্বান জানানো হয়েছে তার উদ্দেশ্য গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা নয়, বরং এখানে মহান আল্লাহর সামনে রাসূলের বিনয় ও আনুগত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তিনি আল্লাহ তাআলার সামনে এতটা বিনয়ী ও অনুগত ছিলেন যে সবসময় তার মনে হতো না জানি তার কোনো ভুল হয়ে গেছে।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো, এক, আমাদের প্রতিটি কথা ও কাজে এক আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়া উচিত, তাহলে আমরা অন্য সব শক্তিকে প্রত্যাখ্যান করতে পারব। দুই, এই আয়াত অনুযায়ী রাসূলে আকরাম যে তওবা ইস্তেগফার করেছেন প্রতিটি ঈমানদার নারী ও পুরুষ তার অন্তর্ভুক্ত। তিনি মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়ার পাশাপাশি তাদের অন্তরের পবিত্রতার জন্য আল্লাহ তাআলার সাহায্য চেয়েছেন।
منك العطايا بلا حد ولا عدد وجهدنا لأداء الشكر محدود
منك العطايا بلا حد ولا عدد وجهدنا لأداء الشكر محدود
এবারে এই সূরার ২০ নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم
আর যারা ঈমান এনেছে তারা বলে, জিহাদ করার জন্য একটি সূরা নাজিল হয় না কেন? অতঃপর যদি দ্ব্যর্থবোধক ও সুস্পষ্ট মর্ম বিশিষ্ট কোন সূরা নাজিল হয় এবং তাতে যুদ্ধের কোন নির্দেশ থাকে, আপনি দেখবেন যাদের অন্তরে রোগ আছে তারা মৃত্যু ভয়ে মূর্ছা যাওয়া মানুষের মতো আপনার দিকে তাকাচ্ছে, সুতরাং তাদের জন্য ওই মৃত্যুই উত্তম।
এই আয়াতে ইসলামের প্রাথমিক যুগের মুসলমানদের কঠিন পরিস্থিতি তুলে ধরে বলা হচ্ছে, শত্রুদের পক্ষ থেকে এত বেশি হুমকি আসছিল যে মুমিনগণ রাসূলের কাছে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি চাচ্ছিলেন। তারা বলছিলেন যুদ্ধের অনুমতি দিয়ে কোনো আয়াত নাজিল হচ্ছে না কেন, কিন্তু যখন কোনো কোনো সুরা নাজিল করে আল্লাহ তাআলা কাফিরদের মোকাবেলা করার নির্দেশ দেন, তখন যুদ্ধের দাবিদারদের কেউ কেউ পিছু হটে গিয়েছিল এবং ভয়ে তাদের চোখ উল্টে গিয়েছিল। দুর্বল ইমানের অধিকারী ও রোগাক্রান্ত অন্তর্বিশিষ্ট এসব মানুষ যুদ্ধে যাওয়ার আগেই মৃতপ্রায় হয়ে গিয়েছিল। অথচ প্রকৃত মুমিন কখনো এমন হয় না, বরং তারা সর্বদা জিহাদে যাওয়ার এবং প্রয়োজনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকে।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, এক, অনেকেই মুমিন মুসলমান হওয়ার দাবি করতে পারে কিন্তু জিহাদের ময়দানে মুনাফিকদের থেকে প্রকৃত মুমিনদের আলাদা করে ফেলা যায়। দুই, ইসলাম রহমতের ধর্ম হওয়া সত্ত্বেও জালিম ও অত্যাচারীর বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ রয়েছে। তিন, জিহাদ করতে ভয় পাওয়া এবং জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া দুর্বল ইমান, এমনকি মুনাফিকের লক্ষণ। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
صل على محمد وآل محمد.
এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবারও শুরু করার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন। তিনি ব্রাসেলসে ইউরোপীয় জোটের সদর দপ্তরে এই জোটের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আফগান জনগণের দুর্দশার জন্য আমেরিকাকে সরাসরি দায়ী করল ইরান। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ইসলামাবাদের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আশা ব্যক্ত করলেন প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের ত্রিপুরা রাজ্যে গত 7 দিন ধরে মুসলমানদের দোকানপাট, বাড়িঘর ও মসজিদে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো হামলা চালাচ্ছে বলে অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.